রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিরাতুল পাকের আলোচনায় ওনার আখলাক থেকে, ওনার জিন্দেগি থেকে, ওনার আচার ব্যবহার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। ওনার প্রত্যেকটি কথা, কারবার, লেনদেন, মুআমালাত, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আজকে আমরা শিখব যেটা হলো, যে শুরু করবো সেটা হচ্ছে তিনি কেমন বিনয়ী ছিলেন। তিনি অনেক বিনয়ী ছিলেন। তিনি এত বড় শানদার মানুষ যার তুলনা কেউ নেই, ওনার সমকক্ষ কেউ নেই দুনিয়ার মানুষের মধ্যে। আল্লাহ তাআলার এই সৃষ্টি, অপূর্ব সৃষ্টি এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। কিন্তু তিনি, এমনকি তিনি আকাশ থেকে অনাকাশের বহি আসত, ওনার কথা শুনতে সবাই বাধ্য, তারপরেও তিনি অত্যন্ত সরল, সোজা, স্বাভাবিক নম্রতার জিন্দগি যাপন করেছেন। তাঁর ঘর বাড়িতে থাকা অবস্থায়, ঘর বাড়ির অবস্থা কেমন ছিল, কত শান শকত ছিল, কাপড় চোপড় কেমন ছিল, বিছানাটা কেমন ছিল, এগুলো আমরা দেখি যে তিনি অত্যন্ত সুস্থ, স্বাভাবিক, বিনম্র ছিলেন। যেমন ওনার খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনার দাদি মুলাইকা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন। এটা পান নাই তো আগে না, তাহলে ঠিক আছে। আমার মুলাইকা রাদিয়াল্লাহু আনহা তিনি সাহাবিকে দাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। তারপর বলেন যে তিনি আমাদেরকে দাওয়াত খেলেন বাসায়। তারপর বললেন কুমু ফাউসাল্লি লাকুম, আসো তোমাদের জন্য আমি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ওকে ওকে, দোয়ার অর্থ হচ্ছে যে তিনি আল্লাহ তাআলার কাছে দুরাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে তিনি কিছু দোয়া করেছেন, যেটাই করেছেন সবাইকে নিয়ে একসঙ্গে মুনাজাত করা, এরকম করেন নাই আর কি। সে কাহিনী তিনি বলেন যে আমি ওনার সামনে তখন পেশ করলাম, উনি যখন দুরাকাত নামাজ পড়বেন তো নামাজে একটা বিছানা দিলাম, পাটি দিলাম। তো পাটিটা কেমন ছিল, যে আমার দাদির অবস্থা তো এত ভালো না, পুরনো একটা চাটাই, এটা পুরনো হতে হতে অনেকটা একদম রং কালো হয়ে গেছে, এরকম একটা নামাজের মশলার মতো চাটাই বানানো আছে, সেটা আমি ওনাকে দিলাম নামাজ পড়তে। এবং চাটাইটা এত পুরনো, আমার দাদির সংকোচ লাগতেছিল, তো তিনি একটু পানি দিয়ে মুছে দিলেন ভালো করে চাটাইটাকে কোনো রকমে ওনার কাছে প্রেজেন্ট করার জন্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ পড়তে দাঁড়ালেন। আমরা ওনার পেছনে যে কয়জন পারিবারিক পরিবার সদস্য ছিলাম দাঁড়ালাম, এবং আমাদের সবার পেছনে আমাদের বুড়ো দাদিও দাঁড়ালেন ওনার পেছনে নামাজ পড়তে। তিনি দুই রাকাত নামাজ পড়লেন, পড়ে তিনি তারপরে প্রস্থান করলেন আমাদের জন্য খায়রে বরকতের দোয়া হয়তো তিনি করেছিলেন। তো একজন সাধারণ মানুষের বাসায়, অতি গরিব মানুষ, একটা সুন্দর নামাজের চাটাইও নাই, সেখানে তিনি গিয়েছেন এবং তিনি আপত্তি করেননি। আরেকটি ঘটনা এভাবে আসছে, মনে হলো খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন হ্যাঁ ওয়াইনাহু লাআলা হাসিরিন মা বাইনাহু ওয়া বাইনাহু শাই। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী পর্যায়ে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বর্ণনা করলেন সাহাবিদেরকে, তাবেঈদেরকে, পরবর্তী পর্যায়ে তা যিনি দেখেছিলেন, যে আমি যখন ওনাকে দেখলাম বাড়িতে গেলাম ওনাকে সঙ্গে দেখা করতে, ওনার ঘরে দেখি যে একটা চাটাইয়ের উপরে শুয়ে আছেন, এই চাটাইটার নিচে এক টুকরা কোনো রকমের নরম কোনো জাতীয় জিনিস, খেতার মতো কিছু, এগুলোও কিছু নেই, একদম খালি চাটার মধ্যে শুয়ে আছে। ওয়া তাহতা রাসি ওয়াসাদাত মিন আদামি হাসুহা লিফ, আর মাথায় যে বালিশের মতো যেটা দিয়েছেন এটাও খুব স্ট্যান্ডার্ড বালিশ না, চামড়ার একটা ব্যাগের মতো এর কভারটা, আর ভিতরে আছে পাতা, খেজুর পাতা দেওয়া, কোনো তুলা না। তুলা আরব দেশে ছিল, কিন্তু তুলা সবার সবসময় হতো না, তুলা একটু বিলাসিতার মতো, ওনার কাছে এই বিলাসিতা করার মতো সঙ্গতি ছিল না, গাছের পাতা দিয়েছেন তার ভিতরে। ওয়াইন্দা রেজলিহি রেজলাইহি কারদান মাসবুবান ওয়াইন্দ রাসি আহাব্বুল মুআল্লাকা, আর ওনার পায়ের উপরে দিয়ে রাখছেন পুরো শরীর না ঢাকার জন্য একটুখানি একটা কম্বলের মতো। এটা আসলে কম্বল নয়, এটা হচ্ছে এক টুকরা চামড়া, চামড়ার একটা আচ্ছাদন। এটা হয়তো অনেক সময় বিছানার মতো বসছেন ওনারা, এর উপরে ওইটা পায়ের উপরে দিয়ে রাখছেন। আর মাথার উপরে তাকে দেখলাম যে ঘরের কোনায় লটকানো আছে একটা চামড়ার থলের মতো পানির নিত যে মস্ক, এইটা লটকানো আছে। এই হলো ওনার আসবাবপত্র ওনার থাকার ঘরের মধ্যে। ফারাইতু আসরার হাসিরে ফি জাম বিহি ফাবাকাইতু, আর আমি দেখলাম যে উনি ঘুম থেকে উঠেছেন আমার সঙ্গে দেখা করতে, বা শোয়া থেকে উঠেছেন, ওনার পিছনে এটার ছাপ লেগেছিল, চাটার মধ্যে শুইলে দাগ লেগে গিয়েছিল পিঠের উপরে। তো এত সাদা মাটা জিন্দিগি ওনার দেখে আমি চোখে পানি এসে গেল আমার। আরেকটি হাদিসে সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন একবার এই জন্য যে আমার রোজার ব্যাপারে, নফল ইবাদতের ব্যাপারে ওনার কাছে কিছু খবর গিয়েছে। খবরটা কি, উনি খুব বেশি নফল ইবাদত করতেন, এত বেশি করতেন যে ওনার রাতের ঘুম এবং ওনার পরিবারের সঙ্গে যে তাদের সঙ্গে খোঁজ খবর রাখা, এগুলো অনেক কিছুরই ত্রুটি হয়ে যেত। এই খবর ওনার কাছে পৌঁছে গেল। খবর পৌঁছার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাকলেন, ডেকে বললেন, আমি গেলাম ওনার সঙ্গে দেখা করতে গেলাম। তো আমি গিয়ে ঢুকে দেখি যে অ্যাগেইন ওইরকম একটা বালিশের মধ্যে তিনি বসে আছেন, বা এটা বসার ছোট্ট আসনের মধ্যে বসে আছেন, ওই চামড়া তৈরি, ভিতরে এরকম পাতার কিছু দেওয়া। তিনি ওইটা আমাকে অফার করলো, তুমি এখানে বসো। তা আমি বসলাম, আর ওটা ওরে বসলাম না, আমি এই পাশে বসলাম মাঝখানে রেখে, উনি ওই পাশে বসলেন। এই ফ্লোরেই বসা আছি, কোনো আর কিছু নাই, এই ফ্লোরেই বসা আছি। এরপরে তিনি আমাকে বললেন, আমার ইয়াকফিকা মিন কুল্লি শাহর থালাসাতা আইয়াম, মাসে তিন দিন রোজা রাখলে কি তোমার হবে না নফল রোজা? এত বেশি নফল রোজা রাখো, মাসে তিন দিন রাখো, এটা যথেষ্ট হয়ে যাবে। 13-14-15 আইয়ামে বিদিন রোজা রাখো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এত প্রত্যেক দিন এত নফল রোজা রাখার দরকার নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ খামসান, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আর কিছু বলেন নাই, মানে আমি আরেকটু বেশি রাখতে চাই। তিনি বললেন, খামসান, তাহলে 5 দিন রাখো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, মানে আমি আর একটু পারবো। কলা সাবান, তাহলে 7 দিন রাখো মাসে। আমি আবার বললাম ইয়া রাসূলুল্লাহ, মানে আমি আর একটু রাখতে চাই। কলা তিসআন, মানে তাহলে 9টা রাখো মাসে। তিনি আবার বললেন যে আমি তো আর একটু রাখতে পারবো। তিনি বললেন, তাহলে 11টা রাখো মাসে, 11টা। তো মাসে 11টা রাখলে যেটা হবে, এটা অনেকটা কাভার হয়ে যাবে পুরো মাসের। এবং এতে যেটা হবে যে তোমার লা সাওমা ফাওকা সাওমি দাউদ, দাউদ আলাইহিস সালাম থেকে বেশি রোজা রাখার আর কারো দরকার নেই। দাউদ আলাইহিস সালাম মাসে কটা রোজা রাখতেন? তিনি সিয়ামু ইয়াউমিন ওয়া ইফতার ইয়াউমিন, ওনার অভ্যাস ছিল একদিন নফল রোজা রাখেন, পরের দিন রোজা রাখেন না, তারপরের দিন রাখেন, তারপরের দিন রাখেন না। তো এর চেয়ে এটা 11টা বলেন বসে, তারপরে বলেন যে যদি বেশি থেকে বেশি করো, তাহলে এ দাউদ আলাইহিস সালামের লিমিট পর্যন্ত যাবা, এর বাইরে আর নফল রোজার কোনো দরকার নাই। আসলে তিনি বিবিদের পরিবারের হক অনেকটা আদায় করেন নাই, তিনি এত বেশি আবেদ হয়ে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজন হক নষ্ট করে নিজের ইবাদত নফল ইবাদতে থাকার থেকে ওনাকে কমাতে চেয়েছেন। তো এখানে অ্যাগেইন যেটা গেল যে তিনি এত সাদা মাটা জিন্দগি কোথায় বসাছিলেন, মাটিতেই বসলেন চাটায় মধ্যে, আর কোনো কিছু, কোনো নরম কিছু, কোনো বিছানা, কোনো চেয়ার, কোনো টুল, এগুলো কিছুই ছিল না। তাহলে ওনার ঘরের বসার আসবাবপত্র কী ছিল? আমরা যখন আসবাবপত্র দিয়ে ঘর ভর্তি করি, আসলে তো করতে হয়, আল্লাহ তাআলা অবশ্যই ওনার থেকে আমাদেরকে দুনিয়ার নেয়ামত আরো বেশি দিলেন, আমরা তো এগুলোর পিছনে ছুটেছি। কিন্তু তারপরে একটু একটু কন্ট্রোলের দরকার আছে। একজন বাইরে দেখে আসলে ওইটা এত পছন্দ হয়ে গেলো, আমার ওটাই কিনতে হবে, এর চেয়ে দামি কিনতে হবে, প্রতিযোগিতাও চলে। আল হাকুমুত তাকাথুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের প্রতিযোগিতা কার বাড়িতে কত সাজগোজ, আমাদের বাড়িতে এর চেয়ে কম হলে তো আমাদের মানুষ থাকে না। এগুলোর প্রতিযোগিতা খুব বেশি চলে, পুরুষের জগতে যেমন চলে মহিলা জগতে আর একটু বেশি চলে। তো এগুলোর দিকে এত নজর না দেওয়া, এটা ওনার জীবন থেকে আমাদের শিক্ষা। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে তিনি এত এত এতগুলো জামা কাপড় ওনার ছিল না, এত পোশাক পরতেন না যেগুলো যতগুলো আমাদের আছে। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসাআন ওয়া রিজাআন ইজারান ওয়া গালিদান। আবু বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন হয়তো ওনারা গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের কাপড় চোপড়গুলো কেমন ছিল, কতগুলো কাপড় ছিল, কোন ধরনের কাপড় ছিল, একটু জিজ্ঞাসা করতে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার ভিতর থেকে ওনাদেরকে বের করে দেখিয়েছেন কি ছিল, কিসাআন ওয়া ইজারান গালিদান, একটা নিচে লুঙ্গির মতো আর উপরে একটা চাদরের মতো, এই দুটো খুব মোটা, এমন মিহিন কিছু না, এই রকম দুটো পিস কাপড়ে বের করে দেখালেন আর বললেন কুবিদা রূহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযাইন, এই দুটো কাপড় পরা অবস্থায় ওনার ইন্তিকাল হয়েছিল। এরপরে তিনি যখন উঠতেন কোনো জায়গায় সফর করার জন্য কোনো পশুর উপরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব রকমের পশুর উপরে আরোহণ করেছেন। আরবদের মধ্যে যারা খুব নাম করা ব্যক্তিত্ব তারা ঘোড়া ছাড়া অন্যটায় উঠতেন না, ঘোড়া হলো সবচেয়ে দামি বাহন। কেউ কেউ হয়তো উটের উপরে উঠতেন, সেটা মিডিয়াম বলা যায়, আর গাধার উপরে উঠতেন গরিব মানুষেরা। সাধারণত কোনো বড় লোক গাধার উপরে সওয়ার হয়ে যাওয়া আশা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটার উপরে আমল করেছেন, যখন ওনার হাতের কাছে ঘোড়া পেয়েছে ঘোড়ার উপরে চড়েছেন, যখন উঠ পেয়েছেন ম্যাজরিটি টাইম উঠের উপরে চড়েছেন, অনেক সময় তিনি গাধার উপরে সওয়ার হয়ে এখান থেকে সেখানে গিয়েছেন, এটা তিনি মাইন করেন। এবং বড় লোকদের বসার জন্যে যে সিট থাকে পশুর উপরে, ঘোড়ার উপরে হোক উঠের উপরে হোক, একটা সিটের মতো থাকে তাই না, এই বা গাধার উপরে থাকে, ওনার এই সিটটাও ছিল এত আহামরি কিছু না, যত বড় লোক তত তারা সাজায়, তত দামি। কিন্তু ওনার অতি সাদা মাটা পুরনো কাপড় দিয়ে চামড়া দিয়ে বানানো একটু যে ইয়ে ছিল, এটার উপরে তিনি বসেছেন। এরপরে তিনি খাওয়া দাওয়া করেছেন, যখন তিনি নিচে বসে খেতেন তিনি বলতেন, তিনি কোনো চেয়ারের উপরে বসে খেতেন আমরা তো শুনে গিয়েছিলাম, তিনি বলতেন যে আমি খাই যেভাবে ক্রীতদাস খায়, আমি বসি যেভাবে ক্রীতদাস বসে। এই ক্রীতদাস বলতে তিনি আল্লাহর দাস বুঝিয়েছেন তাই না, সুবহানাল্লাহ আসরা বি আব্দিহি, আল্লাহ তাআলা ওনাকে আব্দে বলেছেন, আল্লাহ তাআলা তিনি প্রকৃত দাস, তিনি প্রকৃত বান্দা, প্রকৃত যিনি গোলামি করেছেন। এই জন্য আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তিনি আল্লাহর রাসূলের আগে তিনি আল্লাহর একজন বান্দা, যিনি আল্লাহর বন্দেগী করেছেন, ইবাদত করেছেন, আল্লাহ তাআলার দাসত্ব করেছেন। তো এইরকম তিনি নিজেকে প্রকাশও করেছেন যে আমি আল্লাহর দাস। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে বনি আমর ইবনে আউফের এখানে মদিনার এখানে পৌঁছলেন, তো প্রথম যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, মদিনার লোকেরা ওনাকে তো এর আগে দেখেনি, ওনার সঙ্গে ওনার সঙ্গী হিসাবে আসেন কে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো দুইজনেই যখন গিয়ে বসলেন, তারা গিয়ে চিনতে পারতেছে না নবীকে আর ওনার সাথীকে। তো অনেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী মনে করে ওনাকে গিয়া মানে এরকম সালাম কালাম করার চেষ্টা করছেন, নবী হিসেবে ওনাকেই অ্যাড্রেস করছেন বা ওনার দিকে নজর করছেন, উনি বোধহয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুইজনেই আছেন, তা দুইজনের একজন তো নবী হবেন, তো ওনারা অনেকেই আন্দাজ করলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী হয়তো। আর কিছুক্ষণ পরে যখন একটু রোদের আলো মাথার উপরে পড়ছে বা গায়ে লাগছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের চাদরটা দিয়ে এমনি করে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যেন আলো সরাসরি হিট না করে সূর্যের আলো। তখন গিয়ে লোকেরা বুঝলো আসলে নবীকে, রাগ পর্যন্ত তারা কনফিউজ ছিলেন। তাহলে তিনি এমন কোন পোশাক আশাক, মাশা আল্লাহ, আমাদের সমাজে যদি বড় শেখ থাকেন আর তার সঙ্গে ওনার তেলমিজ থাকে, তার ওনার তালিব আলেম থাকে, এটা কত পার্থক্য হবে না। কিন্তু উনি অতি সাদা মাটা ছিলেন, আহামরি কিছু না, এত নাম করা পোশাক পরে নিজের পরিচয়কে জাহির করতে হবে তা নয়। অবশ্য কোনো কোনো সময় তিনি একটু ভালো পোশাক পরেছেন, আপনারা দেখেছি কোনো মেহমান আসলে বাইরের থেকে যখন সংগতি ছিল ঈদের নামাজে জুমার নামাজে একটু ভালো কাপড় তিনি রেখেছেন, কিন্তু তাই বলে একেবারে সবসময় ওনার নিজের আলাদা একটা বৈশিষ্ট্য ধরে রাখতে হবে এই জাতীয় পোশাকের মাধ্যমে, এটাকে তিনি গুরুত্ব দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দর্জনের মতো মানুষের সঙ্গে মিশতেন, সঙ্গী সাথীদের সঙ্গে এরকমই ব্যবহার করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না ওয়াল্লাহি কাদ সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারি ওয়াল হাদর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরের হালতে এবং এলাকায় থাকা অবস্থায় উভয় অবস্থায় ওনার সঙ্গ সাহচর্য আমরা পেয়েছি। ওয়াকানা ইয়াউদু মারদানা, তিনি আমাদের আর দর্জনের মতোই নিজেকে ভাবতেন, ওরকমই চলাফেরা করতেন, স্পেশাল খুব কিছু ধরে রাখতে হবে এমন কিছু না। সো তিনি কানা ইয়াউদু মারদানা, তিনি আমরাকে অসুস্থ হয়ে গেলে দেখতে যেতেন। অয়াত বাউ জানা এ জানা, আমরা জানা জানিয়ে যখন কবরস্থানে যেতাম দাফর করার জন্য তিনি আমাদের সঙ্গ দিতেন। অয়াক জুমানা, যুদ্ধেও তিনি আমাদের সঙ্গে যেতেন, শুধু নিজে ঘরে বসে থেকে আমাদের দিকে যুদ্ধ আমাদের দিয়ে যুদ্ধ করাননি। অয়ুয়া সিন আবিল কালিল অল কেফির, এবং আমরা যখন যে অবস্থায় থাকি ভালো অবস্থা থাকলেও তিনি আমাদের সঙ্গ দিয়েছেন, কষ্টের অবস্থা থাকলে তিনি সঙ্গ দিয়েছেন, কোনো অবস্থায় তিনি কখনোই নিজেকে স্পেশাল কিছু চলতে হবে, স্পেশাল তরিকা লাগবে, স্পেশাল মতো নিজেকে সাজাতে হবে এরকম চিন্তা করেনি। একজন সাধারণ মানুষের মতোই তিনি নিজেকে সবসময় মেনটেন করেছেন। তিনি ছোটদেরকে এবং যারা দুর্বল সমাজের মধ্যে তাদেরকে তিনি বেশি গুরুত্ব দিতেন। সমাজের লোকেরা গুরুত্ব দেয় বেশি কাদেরকে? যারা বড় লোক, সবচেয়ে ধনী, সবচেয়ে বড় হাই পজিশনের অধিকারী। তো তিনি তখন বলতেন কোনো কোনো সময় যারা একটু দুর্বল, যারা ডিজেবল আছে, যাদের একেবারে চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, তাদেরকে একটু পাত্তা দেয় না, এরকম লোকগুলোকে তিনি বলতেন আবগুনি আদ আফা, তোমরা আমার কাছে সবসময় আসবে তোমাদের গরিবদেরকে, তোমাদের দুর্বলদেরকে নিয়ে, অর্থাৎ দুর্বলদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসবা, তাদেরকে আমি বেশি পছন্দ করি। কারণ ফাইন মাতুর জাকুন আতুন সারুন আবি দোয়াফা একুম, তোমরা আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে তোমরা এবং রিজেক্ট পাওয়ার জন্যে তাদের উপস্থিতি তোমাদের সমাজে অনেক কাজের জিনিস, এবং তোমরা দোয়া করতে হলে তাদেরকে আমার কাছে নিয়ে এসো, আমি তাদেরকে সাথে রেখে আল্লাহর কাছে দোয়া করব। কারণ তাদের কারণে, দুর্বলদের কারণে সমাজের মানুষরা রেজেক পায়, এবং তাদের কারণে তাদেরকে প্রতি আল্লাহ তাআলা সাহায্য নাজিল হয়। এটা একটা এমন একটা ইসলামিক প্রিন্সিপাল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলো এটা নিয়েছে। তারা সরকারিভাবে যারা এই ডিজেবল পর্যায়ের লোকজন তাদেরকে তারা অনেক দেখভাল করে না, সোশ্যাল ওয়েলফেয়ার দিয়ে তাদেরকে সব কষ্ট দূর করার চেষ্টা করে, ডিসাবিলিটির যে অ্যালাউন্স, যে বেনিফিট, এটা তারা খুব কায়দা করে রক্ষা করে, তাই না? এবং এই কারণেই হয়তোবা এই দেশের সমাজে এমন অভাব অনটন দুর্ভিক্ষ এখনও তারা মোকাবিলা করছে না। অথচ মুসলিম সমাজের মধ্যে এটা হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি, আর ওই সমাজেই আমাদের মুসলিম সমাজগুলোতে যারা ডিজেবল আছে, যারা বিকলাঙ্গ আছে, যারা এরকম মাজুর আছে, তাদের রক্ষণাবেক্ষণের জন্য সরকারের কী দায়িত্ব আছে, সমাজের কী দায়িত্ব আছে, কোনো খবর নেই। যাদের ঘরে এরকম আসে তারা নিজেরা একলা সাফার করতে হয়, এবং এগুলোকে মনে করা হয় যে এরা সমাজের ক্ষতির কারণ, এরা সমাজের বোঝা, অথচ এরা সমাজের নিয়ামত। আল্লাহ তাআলা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বললেন যে তাদের কারণেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের যাদের কারো কারো পরিবারে এইরকম আল্লাহ তাআলা দিয়েছেন দুর্বল কাউকে, তারা এটাকে বোঝা মনে করে। এটা অনেক সময় যে সোশ্যাল স্টিগমা হয়ে যায়, এটা কলঙ্কের কারণ হয়ে যায় তাদের জন্য, এটা একটা মানে কলঙ্কজনক জিনিস যে তাদের পরিবারে এমন একটা সদস্য আছে। এই জাতীয় চিন্তা করা ঠিক নয়। কাজেই যারা আল্লাহ তাআলা মাফ করুন সবাইকে এরকম পরীক্ষা পড়া থেকে, যারা পরীক্ষা পড়েন তারা যেন এটাকে অভিশাপ মনে না করেন, তারা যেন এটাকে কল্যাণের কারণ মনে করেন। আবার কেউ কেউ বলে যে এরা এদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন এরকম সন্তান দিয়ে, এরকম মনে করাটাও জঘন্য অন্যায় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে মানুষদের সঙ্গে যখন চলতেন, তিনি কীভাবে চলতেন, সবার সঙ্গে মিশতেন ঠিকই আছে, কিন্তু ওনার স্পেশাল কিছু জিনিসটা ওনার জারি থাকতো। তার মধ্যে কি ইকসের উদ্দেশ্যের সবার সঙ্গে চলতেছেন ঠিকই, ফাঁকে ফুঁকে দিয়ে আল্লাহর জিকির কন্টিনিউ করছেন, জিকির করছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল, কথাবার্তা উপলক্ষে তিনি বিভিন্ন রকমের আজকারগুলো করছেন ফাঁকে ফুঁকে দিয়ে। ওয়া ইয়াকিলুল লাগওয়া, বাজে কথা, বেহুদা কথা, এইগুলোর আলোচনা তিনি কখনোই করতেন না, এগুলোকে এড়িয়ে যেতেন। ওয়া ইয়াতিলুস সালাহ, আর নামাজ যখন পড়তেন নামাজটাকে তাড়াহুড়া করতেন না আমাদের মতো, এগুলোকে একটু লম্বা করার চেষ্টা করতেন। ওয়াইতিলুস সালাহ, ওয়ুকসিরুল খুতবা, আর ওনার খুতবা বক্তৃতাকে, ওনার বক্তব্যকে ছোট করে ফেলতেন, খুতবা খুব লম্বা করতেন না, খুব লম্বা করতেন না। ওয়ালা ইয়াবা আন ইয়ামশিয়া মাল আরমেলা, এবং তিনি কোনো বিধবা যদি ওনাকে ডাক্তের যে আমার একটু সাহায্য দরকার, তাহলে তিনি তার উপকার করার জন্য চলে যেতেন। আউল মিসকিন, অথবা কোনো মিসকিন গরিব ধনী অসহায় মানুষ যদি বলতেন যে আমাকে একটু হেল্প করেন না, আমি একটু এই কাজটা আটকে গেছি, আমাকে একটু সঙ্গ দেন, আমাকে একটু উপকার করেন, এটা তিনি করলে তিনি যেতেন, তাদেরকে সাহায্য করতেন। তাহলে একজন সাধারণ মানুষ যদি বলে যে আমার এই বোঝাটা মাথায় তুলে দেন, তিনি তুলে দিতেন। যদি বলতে যে আমার এখানে একটু এই জিনিসটা ঠিক করে দেবেন, তিনি চলে যেতেন। তাহলে যে কোনো মানুষ ঠেকে গেছে কোনো কাজ, ওনার সাহায্য চাইলে ফিজিক্যাল হোক যেন যেমন হোক, তিনি সঙ্গ দিতেন, সময় দিতেন। সুবহানাল্লাহ, আমরা কোথায় আছি ওনার তুলনা। তিনি কত বিনয়ী ছিলেন, কত সাধারণ, কত স্বাভাবিক জিন্দিগি, ছোটদেরকেও তিনি খুব আদর করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নিজেই ছোট বাচ্চা, তিনি বলেন আন্নাহু মাররা আলা সিবিয়ানিন ফাসাল্লামা আলাইহিম, তিনি দেখলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন, কতগুলো বাচ্চা, ছোট বাচ্চা আছে ওনার সামনে পড়ল, তিনি তাদের সবাইকে সালাম দিলেন, বাচ্চাদেরকে সালাম দিলেন। ওকালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু, আনাস রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন একবার বাচ্চাদেরকে, এরকম ছোট বাচ্চাদেরকে দিয়ে, ওনার সঙ্গে যারা ছিলেন তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, বাচ্চাদেরকে দেখলে তিনি সালাম দিতেন। তিনি অতি নম্র বিনয়ী কিভাবে ছিলেন, ঘরে আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অনেক জিজ্ঞেস করা হলো যে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিভাবে সময় কাটাতেন, কেমন আচার ব্যবহার করতেন, তিনি বলতেন কানা ফি মেহনাতি আহলিহি ফাইদা হাদারাতি সালাহ কামা ইলা সালাহ, তিনি পরিবারের লোকদের কাজের যদি ব্যস্ত থাকেন, তাদের কাজকর্ম হচ্ছে, ঘরে থাকলে তাদের কাজকর্মে সঙ্গ দিতেন, পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কাজে লিপ্ত হয়ে যেতেন। তবে যখন নামাজের সময় হয়ে যেত, আজান শুনেছেন, তখন সব ছেলে দিয়ে দৌড় দিতেন মসজিদের দিকে, আর দেরি করতেন না। আরেকটি ঘটনা তিনি বলেন, আবার যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন কানা বাশার মিনাল বাশার, তিনি আর দশজন মানুষের মধ্যেই একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের সঙ্গে ব্যবহার করতে এলেন। ইফলিসাউ বাহু, কাপড় ছিঁড়ে গেলে সুই দিয়ে সেলাই করতে হবে, তালি লাগাতে হবে, নিজের কাজটা নিজেই করে নিতেন। ওয়া আহলি বুসাতাহু, ছাগলটা দোহাতে হবে, দুধ দোহাতে হবে, ওনার ছাগলের দুধ বেশি খেতেন, বেশি ছিল, এটা আরব দেশে কমন, নিজের হাতে ছাগল দোহাতেন। ওয়াইয়াখদেমু নাফসাহু, নিজের কাজটা নিজে করতেন, বসে থাকতেন না যে ওনার পরিবারের সদস্য সবাই মিলে ওনাকে খেদমত করবে আর উনি বসে আছেন, এমন নয়, নিজের কাজগুলো অনেকগুলো তিনি নিজেই করে ফেলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের আগে তো অনেক কাজ করেছেন, ছাগল চরানোর দায়িত্ব পালন করেছেন আমরা জানি। তো এক সাহাবি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, যে আমরা মাররুদ দাহরান নামে একটা এলাকায় মরুভূমিতে ছিলাম, ওয়া নাহনু নাজনি আল কাবাস, আমরা মরুভূমির মধ্যে কোনো কোনো জায়গায় যখন একটুখানি কিছু জঙ্গল টঙ্গল থাকে একটু নিচু এলাকায়, সেখানে কিছু জঙ্গলি ফ্রুট হয়, কিছু বাড়ির মতো হয়, বাড়ি আছে না এখানে, যে বাড়িগুলো আছে না এইরকম কিছু, আল কাবাস নামে একটা জঙ্গলি ফ্রুট, যেটা সাধারণত মানুষ এত বাগান টাগান করে চাষবাস করে না, কিন্তু এগুলো মাঝে মাঝে মানুষের খুঁজে পেলে খায়। তো আমরা এগুলো খুঁজছিলাম, উনিও আসেন, রেস্টে আসেন, আমরা একটু খুঁজছি এগুলো। তো তখন তিনি বলেন, আর শোনো, এগুলো যে খুঁজছ এগুলো সবগুলো নিও না, ভালো কোনটা জানো, আলাই কুম্বিল আসওয়াদি, যেটা কালো হয়ে গেছে ওইটা বেশি ভালো, ওইটা নিও। তো সাহাবিরা বলেন, আল্লাহ আল্লাহ নবী এটাও জানেন, ফাকুল নাহিয়া রাসুলাল্লাহ কান্নাকা রাআইতাল গানাম, ও আপনি মনে হয় কি ছাগল চড়িয়েছেন নাকি কোনো সময় মরুভূমিতে? কলা নাম, আমি তো ছাগল চড়িয়েছি, যারা ছাগল চড়া তারা এগুলো চিনে ভালো, জঙ্গলে বসবাস করে, এগুলো কালো হয়ে গেলে একদম পাকা রসালো হয়, মিষ্টি হয় একটু। হ্যাঁ, আমি তো ছাগল চড়িয়েছি। ওহাল মিন্নাবিন ইল্লা ওয়াকাদর আহা, আর কোনো নবী ছাগল চড়ানো ছাড়া নবুয়ত পায়নি, সব নবীকে দিয়ে আল্লাহ তারা ছাগল চড়িয়েছেন, এইটা একটা বিরাট কথা। ছাগল চড়ানোর জন্য অনেক ধৈর্য লাগে, ঠিক কিনা, এদিকে দৌড়ে সেদিকে দৌড়ে, কথা শুনে না, একটু বৃষ্টি যখন হয় ছাগলকে এদিকে টান দিলে কী করে, উল্টা দিকে যায় আর একদম পা দিয়ে এরকম করে ব্রেক ধরে রাখে। তো এই যে উল্টা পাল্টা করে, দুনিয়ার মানুষগুলো তো এরকম অনেক উল্টা পাল্টা করবে, তাদেরকে এই নবুয়তের দায়িত্ব পরিচালনার জন্য যে ধৈর্য লাগবে, আল্লাহ তাআলা তাদেরকে এই ধৈর্যের ট্রেনিং দেন ছাগল চড়ানোর মাধ্যমে। ওনাকে কেউ যদি খুব বেশি প্রশংসা করত, ওনার অনেক গুণগান আলোচনা করত, তিনি এটা অপছন্দ করতেন। তিনি সাহাবীকে সাবধান করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে কোনো গর্ব অহংকার থাকবে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই এগুলো যখন প্রশংসা বেশি করলে তো মানুষের অহংকার চলে আসতে পারে, গর্ব চলে আসতে পারে, এবং আরব সমাজে তখন তারা জানতো যে বড় রাজা বাদশাহ কবিলার সর্দার তাদেরকে খুব এরকম করে অতিরিক্ত সম্মান দেখাতে হয়, এবং সেই জন্য কেউ ঢুকলে তারা দাঁড়িয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে সাহাবারা যখন দাঁড়াতেন তিনি নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন, মান আহাব্বা আন ইউতামাসসালাহু আন-নাসু কিয়ামান ফালাইতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি সে মজলিসে ঢুকলে চায় সবাই তার সম্মানে দাঁড়িয়ে যাক একসঙ্গে, তাহলে সে যেন জাহান্নামে তার ঠিকানা খুঁজে বের করে। সম্মানিত কেউ আসলে সবাই দাঁড়িয়ে দিতে হবে, এটা ইসলামের রীতিবিরুদ্ধ কাজ। সম্মানিত কেউ আসলে আপনি বসে আছেন, সে আসছে যে হ্যাঁ, তখন আপনি সালাম করার জন্য হাত মিলানোর জন্য যদি প্রয়োজন হয় আপনার কাছে আসে, তখন আপনি দাঁড়িয়ে হাত মিলান, এটা তো মানায় না যে উনি দাঁড়িয়ে আছেন আপনি বসে থাকবেন, কিন্তু উনি এখন কেবল ওখানে ঢুকছেন, ঘরে ঢুকছেন, এখন সবাই দাঁড়িয়ে গেলাম। এই যে এটা রাজা বাদশারা এগুলো করে আসছে, এবং এগুলো মানুষের মধ্যে যে ব্যক্তি এগুলো গ্রহণ করে নেয় তার ভিতরে প্রচণ্ড ফখর চলে আসে, গর্ব চলে আসে, যে আমি এমন একজন লোক, আমি ঢুকে সবাই দাঁড়িয়ে দিতে হয়। তাই না? এইটা আসলে মানুষকে অনেক ফখর নিয়ে আসে, অনেক গর্ব অহংকার নিয়ে আসতে পারে বিধা, এটাকে ইসলাম কখনোই অ্যালাউ করেনি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার দাঁড়িয়েছিলেন সাহাবারা, উনি তাদেরকে বসতে বলেছেন, তা তিনি নিষেধ করেছেন। আরেকটা হাদিসে তিনি বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলাইনা মিন রাসূলিল্লাহ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার কাছে আল্লাহ নবীর চেয়ে প্রিয় আর কোনো ব্যক্তিত্ব জীবনে ছিল না। কানু ইদা, এবং আমি শুধু ওনার কাছে না, সমস্ত সাহাবীদের কাছে, কানু ইদা রাআউহু লাম ইয়াকুমু, সাহাবাগণ ওনাকে দেখলে উনি ঢুকছেন তখন তারা সবাই দাঁড়িয়ে যেতেন না। লিমা ইয়ালামুন মিন কারাহাতিহি লিযালিক, তিনি যে এটা পছন্দ করেন না এটা সাহাবায়ে কেরাম ভালো করেই বুঝেছিলেন, এবং ওনার সেই নির্দেশকে ওনারা সেটা রক্ষা করেছেন। হ্যাঁ, আমাদের দেশে উনি তো নাই, এখন ওনার অনুপস্থিতিতে যখন দরুদ শরীফ পড়ে তখনও দাঁড়াইতে হয় না, ওনার রুহ হাজির হয়ে যায়। আর যখন উনি শারীরিকভাবে রুহ এবং শরীর দুইটাই ছিল, তখন তো সাহাবাদেরকে দাঁড়াতে তিনি নিষেধ করেছেন। আর এই কোনো একটা মজলিসে ওনার রুহ হাজির হয়ে যায়, এই কথা তো কোরআন হাদিসে তো কিছুই নাই। উনি আলামুল বারজাখে আছেন, শুধুমাত্র ওনার কবর থেকে আমাদেরকে সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন, এটা সহিহ হাদিসে এসেছে। বাকি ওনার রুহ সারা জমিনে যেখানে ওনার প্রতি দরুদ পাঠানো সেখানে পৌঁছে যায়, এই মিথ্যা কথা তো কোনো হাদিস নেই। এছাড়া আমাদের দেশে স্কুল কলেজে যখন যায়, টিচার ক্লাসে ঢুকলে সবাই কী করে, দাঁড়িয়ে যেতে হয়, এটা অনেক সম্মানের বিষয় টিচারকে দেওয়া হলো। এবং এটা আবার মাদ্রাসায় প্র্যাকটিস করে, মাদ্রাসাগুলোতে অনেক ক্ষেত্রে এই নিয়ম পালন করেছে যে টিচার ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে যাবে। তো এটা হাদিসের খেলাফ হলো না? এখন বসে থাকলে কি বেয়াদবি হয়ে যাবে? যে আদব আল্লাহ এবং তার রাসূল শিখিয়েছেন, তার সে সুন্দর আদব কি মানুষ আবিষ্কার করতে পারবে? বরঞ্চ এর মধ্যে ক্ষতি হবে মানুষের জন্য। তাহলে আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আদব শিখলাম আমাদের সমাজে, যে মুরব্বীদেরকে আমরা সম্মান করব ঠিকই, আমার কাছে চলে আসলে আমি ওনাকে সালাম করার জন্য দাঁড়াবো, ঠিক আছে, কিন্তু আমরা এখানে 10 জন আছি, 20 জন আছি, 100 জন আছি, কেউ একজন চলে আসলে সবাই দাঁড়িয়ে দিতে হবে তার সম্মানে, এইটা ইসলাম নিষেধ করেছে। আমি মালয়েশিয়া যখন ইউনিভার্সিটিতে ছিলাম লেকচারার হিসাবে, তখন আমাদের একবার একটা বড় ইভেন্ট হয়েছিল, তখন ওই দেশের রাজা এসেছিলেন। রাজা আসার আগে সুবহানাল্লাহ, তখন মালয়েদেরকে দেখলাম তারা মুসলিম হওয়া সত্ত্বেও যেটা করে একদম এরকম কুর্নিশের মতো করে, সবাই দাঁড়িয়ে দিতে হয় যে এভরিবডি মাস্ট স্ট্যান্ড আপ, না সব টিচারদেরকে দাঁড়িয়ে দিতে হলো। তো এগুলো আসছে কোন জগৎ থেকে, আর আমরা এগুলোকে মুসলিম হিসাবে আমল করা ঠিক নয়, এগুলোকে খুব খেয়াল করতে হবে। মা বাবা আসলেও অথবা শ্বশুর শাশুড়ি আসলেও দাঁড়িয়ে দিতে হবে, ওইভাবে নয়, ওনাকে ওয়েলকাম করার জন্য আমি দাঁড়ালাম, ঠিক আছে, কিন্তু সবাই যারা আছি 10-12 জন 20 জন সবাই একসঙ্গে দাঁড়িয়ে যাব, এইটা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, ঠিক আছে। রাইট, ওনাকে অতিরিক্ত এই ভক্তি শ্রদ্ধা সম্মান টু মাচ করাকে তিনি খুবই অপছন্দ করেছেন। তখন সাহাবায়ে কেরাম এরকম কিছু করা শুরু করলো, কেউ কেউ নতুন যারা সাহাবি হয়েছেন, নতুন যারা ইসলাম কবুল করেছেন, তিনি তাদেরকে নিষেধ করেছেন। যখন একবার দাঁড়িয়ে গিয়েছিল তিনি তখনও নিষেধ করেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, তোমরা আমাকে প্রশংসা করতে করতে আমাকে সম্মান করতে করতে বাড়াবাড়ি কখনো করো না, যেভাবে মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে এই সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করতে করতে গিয়ে কোথায় নিয়ে পৌঁছিয়েছে, আল্লাহর সন্তান নিয়ে বানিয়ে ফেলেছে। এরকম বাড়াবাড়ি করো না, আমার শানে কোনো প্রশংসা করতে গিয়ে আমাকে সম্মান দেখাতে গিয়ে, ফা ইন্নামা আনা আব্দুহু, আমি তো আল্লাহর দাস, ফাকুল আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা এটাই বলো আমি হচ্ছি আল্লাহর বান্দা দাস এবং তার রাসূল, এটাই আমার পরিচয়, এর বাইরে তোমরা আমাকে এত বাড়াবাড়ি করে অন্য কোনো জায়গায় সম্মান দিতে নিও না। এবং তিনি অন্য নবীদের তুলনায় ওনাকে অন্য উম্মতদের সঙ্গে ওনার নবীর শান বেশি এগুলো নিয়ে ঝগড়া করতে নিষেধ করেছে। একবার একটা ঘটনা ঘটল, সেটা হচ্ছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার বসাচ্ছিলেন একটি জায়গায়, তখন একজন ইহুদি আসলো ওনার সঙ্গে কথা বলতে, একটা শেকায়ত নিয়ে আসলো। কি বললো শেকায়ত? ইয়া আবুল কাসেম, সে তো রসুলুল্লাহ বলবে না, তিনি তো ইহুদি। ইহুদি এসে ওনাকে লেখা হয়েছে আবুল কাসেম কুনিয়াত, ওনার ছেলে যে কাসেম ছিল তার নামে ওনার কুনিয়াত হয়েছে আবুল কাসেম। দরাব জিরাজুল মিনা সাহাবিকা, আপনার এক সাহাবি আমার গালে থাপড় মারছে, আমি বিচার চাই। আলামান, কে কে কাজ করেছে? বলছে আপনার এক আনসারি সাহাবি। রসুল্লাহ সাল্লাম বলেন, আনসারি সাহাবিকে ডেকে নিয়ে আসো, কেন বেচারাকে থাপ্পড় দিয়েছে? ধরে নিয়ে আসার পরে তিনি বলেন, আদরাবতাহু, তুমি তাকে এই মারধর করেছো, তার গালে থাপ্পড় দিয়েছ? তখন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে গিয়েছিলাম, আসে সেখানে আল্লাহর কসম করে বলছে, সে আল্লাহর কসম, ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, যিনি সমস্ত মানুষ থেকে দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে বাছাই করলেন মূসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বানানোর জন্য। এই কথা তারা বুঝিয়েছে যে মূসা আলাইহিস সালাম আল্লাহর এত পছন্দনীয়, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি পছন্দনীয়, মানে সমস্ত নবীদের মধ্যেও মূসা আলাইহিস সালামের শান অনেক এর চেয়ে বেশি। এই কথা সে বুঝাতে চেয়েছিল মুসলমানদেরকে, আল্লাহর কসম করতে, সে আল্লাহর কসম যিনি মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সম্মানিত আসনে বসিয়েছেন। এই কথা শোনার পরে ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারিনি। কোথায়? আই খবীথ আলা মুহাম্মদ, এই খবীথ লোকটি, তুমি কি বলতে চাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরেও আল্লাহ তাআলা ওনাকে আরও বেশি পছন্দ করছেন, সেই তরিকা বাছাই করেছেন? এই কথা বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এমন গোসা উঠছে, আমি তার গালে থাপাটা দিয়ে পড়ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তিনি বলবেন যে যেটা দিছে তারও রাইট আছে তোমার গালে থাপ্পড় দেওয়ার জন্য, শোধ করতে হবে। কিন্তু তিনি আরেকটি কথা বললেন, লা তুখাইয়িরু বাইনাল আম্বিয়া, তোমরা এই কাজটা মোটেই করো না। কোন নবীর চেয়ে কোন নবী বেশি দামি, আল্লাহর কাছে বেশি, এইটা তুলনা কখনো করো না। এবং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সূরা বাকারার মধ্যে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো নবীদের মধ্যে আরেক নবীদের মধ্যে তফাত সৃষ্টি করি না, এই মধ্যে এই নবী বেশি ভালো ওই নবী থেকে, খবরদার এই জাতীয় কাজ তোমরা কখনো করো না। যদিও আল্লাহ তাআলা ওনাকে নবীদের সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়িন বানিয়েছেন, সেটা তো ঠিকই আছে আল্লাহ তাআলার কাছে, কিন্তু সেটা নিয়ে আমরা অন্য উম্মতদের সঙ্গে গর্ব করার জন্য ওনার দাম বাড়াবো এই তরিকায়, তাদের নবীর দাম একটু কমিয়ে দিয়ে, এইরকম করা আল্লাহ তাআলা নিষেধ করেছে। মানে কেউ যদি বলে এটা তো আসলে মানুষের কাছে কথাটা অপছন্দনীয় হবে, আপনার আব্বা খুবই ভালো মানুষ, ঠিক আছে, এখন আপনার আব্বা থেকে আপনার আর এক বন্ধু আছে বা আপনার আর আত্মীয় কেউ আছে, বললে কোথায় আমার বাবা কোথায় আপনার বাবা, আমার আব্বা আপনার আব্বা থেকে কত ভালো, যদি ভালো হয় ওই বাচ্চার কাছে এটা ভালো লাগবে, তার কষ্ট হবে তো, যে কেন এটা বলে তাকে কষ্ট দেবেন না, দরকার কি? আর এটা এটা দাবি করলে কি আপনার প্রিয় নবী ভালো হয়ে যাবেন? তা নাহলে কোনো নিচে পড়ে গেলেন, যাকে আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়েছেন সাইয়্যিদ ওয়ালাদে আদম, সমস্ত আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়েছেন, কেয়ামতের দিন তো সেই সমস্ত কাহিনী আছে। তো এতে করে আমরা এগুলো নিয়ে ঝগড়া করা, এটা আমাদের জন্য মুনাসিব নয়, এটা ঠিক নয়। এতে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কত বিনয় থাকতে চেয়েছেন, সাহাবীদেরকে সেটা শিখিয়েছেন। আরেক লোক এসে একদিন বলল, একটি কথা বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিছু একটা আলাপ করবেন, বলেন, ইয়া খাইর আল বারিয়া, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বোত্তম সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কথাটা পছন্দ করলেন না, তিনি জানেন যে আল্লাহ তাআলা ওনাকে শান দিয়েছেন, কিন্তু এইভাবে উনি এটা পছন্দ করছেন না এটা কবুল করতে। তিনি বললেন কি, দেখা ইব্রাহিম আলাইহিস সালাম, আরে উনি তো হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তো এই কথার অর্থ কি? তিনি এতে অস্বীকার করতে চান না যে আল্লাহ তাআলা ওনাকে সবার উপরে শান দিয়েছেন, তিনি তো জানেন এটা তো সাহাবারা শিখছেন, বিভিন্ন কোরআনের আয়াতে অন্য জায়গায় সব জায়গায় এগুলার খবর এসে গেছে, কিন্তু এইভাবে এই মুহূর্তে ওনার দিকে দেওয়া হয়েছে এটা ডাইরেক্টলি কবুল করা ওনার জন্য কঠিন হচ্ছে, তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনার সিনিয়র, ওনার মুরব্বী, ওনার বড় বাবা, কাজে ওইদিকে উনি এভাবে ফেলে দিলেন আর কি। যে এরকম বললে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো দুনিয়াতে নাই, আমি তো আসি, আমাকে সামনে থাকা অবস্থায় এগুলো বলা ঠিক হবে না। তিনি খুব যে স্বাভাবিক ছিলেন, কেউ কেউ আসলে ওনাকে দেখলে যে যদি কোনো সময় ভয় পেয়ে যেত, তিনি তাদেরকে স্বাভাবিক হতে বলতেন। এ বিষয়ে একটা হাদিস এসেছে, এক লোক এসে বলল যখন ওনার সামনে আসলো, ওনাকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হয়েছে, একজন বেদুইন দূরের একটা কবিলা থেকে আসছে, সে মনে করছিল আমি যাচ্ছি তার কাছে, যে কোনো একটা উচ্চ মাপের মানুষের কাছে গেলে কি অবস্থা, কেমনে কথা বলবো, খুব ভয় সৃষ্টি হয়। তার তাই হয়ে গেল, ওনার কাছে যখন নিয়ে আসলো ওনাকে দেখা করতে, সে লোকটা তখন ভয় কাঁপছে এরকম করে, এত বড় মানুষের কাছে আসছে কেমনে যে কথা বলবে এখন সে ঠিক থাকতে পারছে না। আর তিনি কোন কথা বলেন, উল্টাপাল্টা করে কিছু ধরে ফেলেন কিনা, অসুবিধা হয় কিনা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে লক্ষ্য করে বলেন হাউ ওয়েন আলাইকা, তুমি একটু ইজি হও, ইজি হও, টেক ইট ইজি, এত ভয় পেয়ে গেছে কেন তুমি, ফাইনি লাস্তু বেমালে কিনা, আমি তো ওইরকম কোনো রাজা বাদশাহ না যাদের কাছে দেখলে মানুষের ভয় হাঁটু থপথপ করে কাঁপে, আমি তো ওইরকম কেউ না। ইন্নামা আনা ইবনু ইমরাত মিন কুরাইশ কানা তাকুলুল কাদিদ, আমি এমন একটা মায়ের সন্তান কোরাইশ বংশের, যে কোরাইশ বংশের মাটি গরিব মানুষ ছিলেন, কোনো সময় অভাবে পড়ে, আর দেশের লোকেরা যখন একদম মারাত্মক অভাবে পড়তেন তখন তারা ওই গোস্ত টোস্ত এগুলো কিছু রেখে দিয়ে এটাকে সুটকি বানিয়ে রাখতেন। ওকে, যে এরকম উনি অভাবে অনটনে ছিলেন, যে কোনো সময় ঘরে খাবার থাকতো না, গোস্তের সুটকি বের করে একটু ভিজিয়ে কোনো রকমে জান রক্ষা করেছিলেন। আমি ওইরকম পরিবার থেকে আসা মানুষ, কাজেই আমাকে স্বাভাবিকভাবে তুমি গ্রহণ করতে পারো, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। তিনি সবাইকেই বরণ করতেন, সবার সঙ্গেই হাসি খুশিতে মিলতেন, আর সবাইকে সম্মান দিতেন, শুধু বড় লোকদের সম্মান বেশি দিতেন তা নয়। হাত্তা ইন্নাহু কানা লা ইয়ানজাউ ইয়াদাহু মান মিন ইয়াদি আহাদিন ইসাল্লিমু আলাইহি হাত্তা ইয়ানজাআহা আল আখারু আউয়ালান, যখন তিনি হাত মিলাতেন মুসাফা করতেন, তিনি মুসাফা করে হাত্তা সরিয়ে ফেলতেন না তাড়াতাড়ি, বরং হাত্তা রেখে দিতেন যতক্ষণ না ওই লোক না সরে গেছে, ছেড়ে না দিয়েছে, তিনি আগে ছেড়ে নিতেন না। আল্লাহ তাআলা ওনাকে সময়ের এত বরকত দিয়েছেন, তেনার ওনার নিয়তের কারণে তিনি এটা প্র্যাকটিস করতেও পেরেছেন, যে আগে যদি হাত সরাই ফেলি তাহলে আমি তাকে সম্মান কম দিলাম, একটু রেখে দিলে উনি যখন ছাড়েন তখন তার সম্মানটা ঠিক মতো দিলাম, তাই না? কত সুন্দর টুকিটাকি বিষয়ের আদবগুলোকে তিনি রক্ষা করেছেন। এরপরে তিনি সমস্ত সাহাবিদেরকে সঙ্গে সাধারণ ছোটোখাটো কাজও করতেন, এই নয় যে ছোটোখাটো কাজগুলো সাধারণ লোকেরা করবে আর কোনো বড় কাজ শুধুমাত্র উনি করবেন, শুনে শুধু হুকুম দিবেন, এটা নয়, তিনি নিজে ওনাদের সঙ্গে ছোটোখাটো কাজেও শরিক হয়েছেন। এবং আমরা জানি যে প্রায় 14টা রাত দিন রাত উনি একসঙ্গে কাজ করেছেন খন্দকের যুদ্ধে সাহাবিদের সঙ্গে, খেয়ে না খেয়ে, এবং তাদেরকে উৎসাহিত করার জন্য ছড়ার আকারে পড়তেন, আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরাল আখিরা ফাগফিরিল আনসার আল মুহাজিরা, ছড়ার মতো করে উৎসাহিত করার জন্যে, যে আল্লাহ দুনিয়া মানে কোনো খায়ের ভালো কিছু তো আখেরাতের তুলনায় ভালো কিছু নাই, আখেরাতে জান্নাতে যে নিয়ামত আছে, দুনিয়ার নিয়ামত যদি থাকে তার কাছে তুলনা করার মতো, তাহলে আসল খায়ের আখরাত ছাড়া কোথাও নেই। আর আল্লাহ আপনি মুহাজির আনসারি, মুহাজির এবং আনসারিদেরকে মাফ করে দেন। ছড়ার আকারে এটা পড়তেন, ছড়ার আকারে পড়তে পড়তে স্লোগানের মতো করে কাজ করতেন সবার উৎসাহ নিয়ে আসার জন্য। আমাদের দেশে দেখছি যখন লোকেরা ইয়ে করে ওজনে কিছু টেনে নিয়ে যায়, তাই না, মারো টান হেইও মরে আছে নাকি, এইভাবে টান দিলে মানে সুর দিয়ে তার মানুষের কাজটা ভালো হয়, এভাবে তিনি করেছেন, তার এনার্জি আসে, তাই না, সুবহানাল্লাহ। তাহলে উনি সবার সঙ্গেই কাজে শরিক হয়েছেন, শুধুমাত্র কমান্ড করে ছেড়ে দেননি। ওনার তখন এই কথাগুলো ওনাকে কাজে দেখতেন, তখন সাহাবিদের উৎসাহ অনেক বেড়ে যেত। ওনারা তখন ওনারা কবিতার মতো বানিয়েছেন, লাইন কাদ না অন্নবী ইয়া আমালু লাদা ক্যামিনাল আমালুল মোদাল্লালু, আমরা যদি বসে থাকি আর আল্লাহ নবী কাজ করেন তাহলে এটা আমাদের পক্ষ থেকে অত্যন্ত গোমরাহির একটা কাজ হবে। নিজেদেরকে এইভাবে ওনারা উৎসাহে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব, সেটা হচ্ছে ওনার দয়া মায়া কেমন ছিল, দয়ার সাগর তিনি ছিলেন। ওনার দয়ার সাগরের উপরে অনেক সুন্দর কথাগুলো আছে, সেটা আজকে আমরা ঢুকতে চাই না, ওটা আমরা আলাদা আরেক দিন তার জন্য পুরো রাখতে চাই। অনেক লম্বা বিষয় আছে এবং অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, ছোটদের প্রতি দুর্বলদের প্রতি আজকে কিছু এসেছে, আদর স্নেহ মায়া মমতা দয়া মায়া, এটা নরম দিলের অধিকারী হওয়া যে কত ভালো। যদি এর আগে আমরা একটু পড়েছি নম্রতা এসেছিল রেফিকের থেকে, কিন্তু এখানে রহমা, উনি দয়া পরবশ, দয়ালু হৃদয়। এই দয়ালু হৃদয়ের বিভিন্ন দিকগুলো আমরা আগামী সপ্তাহ দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানে শেষ করি, বিল্লাহি তৌফিক, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।